শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে বুধবার রাত আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্টস।
বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
আবরার হত্যাকাণ্ড নিয়ে রিপোর্ট।
আবরার ফাহাদ হত্যাকাণ্ড মামলায় 25 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
রয়েছে পরমা শেষ ঘোষ রায়ের প্রতিবেদন।
ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিস তথ্যের অধিকার আইনের আওতায় পড়বে।
আজকের নিয়মিত পরিবেশনায় হ্যালো ওয়াশিংটনের বিষয়, রোহিঙ্গা শিবিরে মানব পাচার ও সাহায্য বন্ধে USAID-র ঘোষণা। তবে প্রথমেই বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। আজ বুধবার শুরু হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বা ইম্পিচমেন্ট তদন্ত প্রক্রিয়ার প্রকাশ্য শুনানি। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ রয়েছে এ তদন্ত প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে। এটি আজ অনুষ্ঠিত হচ্ছে বেশ কয়েক সপ্তাহের রুদ্ধদ্বার, জবানবন্দি, সাক্ষাৎকার ইত্যাদি চলবার পর। এ সাক্ষাৎকার জবানবন্দি গ্রহণে বেশ কয়েকজন সাবেক কূটনীতিক ও কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, জবানবন্দি নেওয়া হয় তাদের। প্রকাশ্য এ শুনানিতে যুক্তরাষ্ট্রের মানুষ দেখতে পাবেন ইউক্রেনে কর্মরত যুক্তরাষ্ট্রের বর্তমান শীর্ষ কূটনীতিক উইলিয়াম টেলারের সাক্ষাৎকার জবানবন্দি, শুনবেন ইউক্রেন বিষয়াবলীর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত জর্জ কেন্টের বক্তব্য। কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ বলেছেন যে টেলার এবং কেন্ট ছাড়া তৃতীয় আর এক সাক্ষী কিয়েভে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ম্যারি ইয়াভোনোভিচের বক্তব্য শুক্রবার শোনা হবে বলে স্থির হয়েছে। বহু দশকের নিবেদিত প্রাণ, অনুকরণীয় মানুষদের এসব বক্তব্য জবানবন্দিতে। আমেরিকার মানুষ, আপামর জনসাধারণ এদের গুরুত্বপূর্ণ সব তথ্য প্রমাণাদির সঙ্গে ওয়াকিবহাল হতে পারবেন বলে তাঁর বিশ্বাস। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান আজ বুধবার হোয়াইট হাউসে যাচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে তাঁর। সিরিয়ার উত্তরাঞ্চলবর্তী ভূখণ্ডে তুরস্কের আগ্রাসী অভিযান নিয়ে এবং একখানা রুশ অন্তরীক্ষ সুরক্ষা সিস্টেম ক্রয় বিষয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হবে বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউস সূত্রে যে একখানা কার্যবিধি প্রকাশ করা হয় সে তাতে অপরাহ্নে একটা সংবাদ সম্মেলনেরও উল্লেখ রয়েছে। তুরস্কের রুশ নির্মিত একখানা S-400 ক্ষেপণাস্ত্র সিস্টেম ক্রয় নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য নেটোভুক্ত মিত্রপক্ষগুলোর মধ্যে আশঙ্কার উদ্রেক ঘটেছে। বলা হচ্ছে মিত্রপক্ষীয়দের প্রতিরক্ষা সিস্টেমের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় এবং যুক্তরাষ্ট্রের F-35 জঙ্গি জেট কর্মসূচির সঙ্গে এটা সাংঘর্ষিক বলে বিবেচিত। যুক্তরাষ্ট্রের তরফের পদস্থ এক কর্তা ব্যক্তি, যিনি কিনা এরদোয়ানের সফরের আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তাঁর কাছ থেকে জানা গিয়েছে তুরস্কের সঙ্গে কথাবার্তার গোড়াতেই ট্রাম্প এই ক্ষেপণাস্ত্র ক্রয়ের বিষয়টির একটা বিহিত করতে চাইবেন। ওয়াশিংটনের রুশ দূতাবাস থেকে বলা হয়েছে ইসরায়েল রাশিয়ার এক নাগরিককে বিচারার্থে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করায় রাশিয়ার তরফে বাকায়দা প্রতিবাদ জ্ঞাপন করা হয়েছে। ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভোক্তা সাধারণের কাছ থেকে $20 কোটিরও বেশি পরিমাণ অর্থ হাতিয়ে নেয় বলে সন্দেহ করা হচ্ছে। বুধবার ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় ওয়াশিংটন তামাম দুনিয়া জুড়ে রুশ নাগরিকদের পিছু ধাওয়া করে ফিরছে। রাশিয়ার তরফের এক বয়ানে বলা হয় আলেক্সেই বুরকফের অধিকারের প্রতি যেন যথাবিহিত সম্মান প্রদর্শন করা হয় সে বাবদে দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বরাবর সরকারি একটা চিঠিও পাঠানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আজ বুধবার যে ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে গাজা ভূখণ্ডের সর্বসাম্প্রতিক সংঘাত সংঘর্ষ ইসরায়েল বাড়তে দিতে চায় না, প্রত্যেকটি হামলারই জবাব দেবে ইসরায়েল। মন্ত্রিসভার বৈঠকে শুরুতেই নেতানিয়াহু বলেন ইসলামিক জিহাদকে এখন নিজেদেরকেই স্থির করে নিতে হবে যে তারা এসব আক্রমণ থামাবে না আরও প্রত্যাঘাত সইতেই রাজি রয়েছে তারা। ইসরায়েলি বিমানবাহিনী আজ বুধবার গাজায় বিমান হামলা চালায় এবং একই সঙ্গে জঙ্গিরাও নতুন প্রস্তের রকেট ছোঁড়ার তৎপরতা চালিয়ে যায় ইসরায়েলকে নিশানা করে। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা বলছেন মঙ্গলবার থেকে এই যে সংঘাত শুরু হয় তাতে এ অবধি কম হলেও 18 সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলিদের তরফে মৃত্যু সম্পর্কে এখন অবধি কিছু জানা যায়নি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে বুধবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
মনিরুল ইসলাম বলেন, এদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন ও এজাহারের বাইরে ৬ জন, যার মধ্যে একজন পলাতক আছেন। এই ২৫ জনের মধ্যে ১১ জন আবরারকে হত্যায় সরাসরি অংশ নেন বলে উল্লেখ করে তিনি বলেন, বাকি ১৪ জনকে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কারণে অভিযোগপত্রে আসামি করা হয়েছে। মনিরুল ইসলাম বলেন, কোনো একক কারণে নয়, বরং শিবির সন্দেহ সহ আরো কয়েকটি কারণে তাকে হত্যা করা হয়।
ঘটনার মোটিভ হিসেবে সরাসরি মানে একক কোনো কারণকে এখানে দায়ী করা যাচ্ছে না।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আবরার হত্যা মামলার বিচার দ্রুত বিচার আদালতে অনুষ্ঠিত হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে অবৈধভাবে অবস্থান করা ১১,০০০ বিদেশিকে চিহ্নিত করা হয়েছে বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন আমাদের অপর ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বৈঠক সূত্রে জানা গেছে, অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের অনেকেই নাইজেরিয়া, তানজানিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং কেউ কেউ বাংলাদেশে এসে নিজের দেশের পাসপোর্ট নষ্ট করে ফেলেছেন। বাংলাদেশে অধিকাংশ আফ্রিকার দেশের কোনো দূতাবাস না থাকায় অবৈধভাবে অবস্থানকারী আফ্রিকার নাগরিকদের দেশে ফেরত পাঠাতে জটিলতা দেখা দিয়েছে। মন্ত্রিসভা কমিটির প্রধান মোজাম্মেল হক জানিয়েছেন, এদের হাতে দেশে ফেরার অর্থ নেই। বৈঠকে জানানো হয়, অবৈধভাবে অবস্থান করা ৬৩৩ জন বিদেশি বাংলাদেশের জেলে রয়েছেন। এর মধ্যে ৭৭ জনের সাজার মেয়াদও শেষ হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মনে করছে, বাংলাদেশে কমপক্ষে ২১,০০০ অবৈধভাবে অবস্থান করা বিদেশি রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আর এখন শুনবেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট। রিপোর্টের মুখবন্ধে পরমাশিস ঘোষ রায় লিখেছেন যে আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট জানালো যে এই আদালতের প্রধান বিচারপতির অফিস তথ্যের অধিকার আইনের আওতায় পড়বে। উল্লেখ করা যেতে পারে, গত ২০১০ সালে দিল্লি হাইকোর্টও এই রায় দিয়েছিল। শুনুন পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টটি।
আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ ৩-২ মত পোষণের ভিত্তিতে সম্মতি জানায় দিল্লি হাইকোর্টের রায়কে। এদিন বিচারপতি এস খান্না জানান, জনস্বার্থেই বিচার ব্যবস্থার স্বচ্ছতা থাকা প্রয়োজন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি জে খান্না, বিচারপতি দীপক গুপ্তা সহমত পোষণ করেন। অন্যদিকে ভিন্ন মত রাখেন বিচারপতি রামান্না, বিচারপতি চন্দ্রচূড়। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল পিটিশন দায়ের করেছিলেন। প্রসঙ্গত বলা যেতে পারে, এক দশক আগে দিল্লি হাইকোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসকে তথ্যের অধিকার আইনে আনার আবেদন জানান চন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ওদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ বুধবার এক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে ৭ ব্যক্তির মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের সূত্রে বলা হয় যে অপর ৭ ব্যক্তিও ওই বিস্ফোরণে জখম হয়েছে। ওই বোমা বিস্ফোরণ ঘটে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর কার্যালয়ের কাছাকাছি। এখন অবধি এ বিস্ফোরণের দায়দায়িত্ব কোনো পক্ষ হতেই দাবি করা হয়নি। এটি ঘটল আফগান সরকার যেদিন কিনা উচ্চপদস্থ তিন তালেবান নেতার মুক্তির বিনিময়ে দুই পশ্চিমা ব্যক্তি, একজন আমেরিকান এবং অপরজন অস্ট্রেলিয়ার এক অধিবাসীকে মুক্তি দেবার একদিন পরই। ওই দুই পশ্চিমা ব্যক্তি সেই ২০১৬ সাল থেকে তালেবানদের হাতে জিম্মি হয়ে আটকিয়েছিলেন। আজ বুধবার বাগদাদের ভেতরে এবং নগরীর দক্ষিণ প্রান্তস্থিত এলাকাসমূহে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বেশ কয়েক সপ্তাহের উপর্যুপরি প্রতিবাদ বিক্ষোভের মুখে সরকার এখন বেশ চাপের মুখে রয়েছে বলে বলা হচ্ছে। বাগদাদ এবং দক্ষিণের বড় বড় শহরাঞ্চলগুলোয় আরক্ষা বাহিনী কড়া চড়াও অভিযানের পর আজ বুধবার প্রতিবাদী কণ্ঠ আরও বেশি সোচ্চার হয়ে ওঠে। দাঙ্গা পুলিশ দক্ষিণী শহর বাসরা থেকে হটিয়ে দেবার পর ৮০০-এর মতো শিক্ষার্থী আজ আবার বিক্ষোভ শিবিরে গিয়ে জমায়েত হন। রাজনৈতিক দুর্নীতি, বেকার সমস্যা এবং নিম্নমানের পুরসেবার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় অক্টোবরের ১ তারিখ থেকে এবং এতে এ অবধি প্রধানত আরক্ষা বাহিনীর গুলির আঘাতেই কম হলেও ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে, এবং অনুষ্ঠানটি দেখতে পারেন ফেসবুকেও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনার অবস্থা দেখে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে হেলিকপ্টার করে ঘুরে এসে দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
আকাশ থেকে দেখা যাচ্ছে এখনও বিস্তীর্ণ এলাকা জুড়ে জল জমে রয়েছে, বহু ফসলি জমি জলের তলায়, রাস্তাঘাট অগম্য, দুর্গতদের বাড়িঘর ভেঙে যাওয়ায় কোনো মতে শিবিরে মাথা গুঁজে থাকতে হচ্ছে। এরপর মুখ্যমন্ত্রী বসিরহাটে সরকারি অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন। ওই এলাকায় ঝড়ের তাণ্ডবে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের পরিবার প্রতি 2 লাখ টাকা করে দেন। মুখ্যমন্ত্রী বলেন, পানীয় জল পাওয়ার জন্য প্রথমে পুকুরগুলোকে পরিষ্কার করতে হবে, ত্রাণ নিয়ে কারো যেন ক্ষোভ না থাকে। দ্রুত কাজ করার জন্য 100 দিনের কাজের প্রকল্পে আরও লোক নিতে হবে। তিনি অফিসারদের এখন কিছুদিন 8 ঘন্টার জায়গায় দরকার হলে 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে অনুরোধ করেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের পুলিশ জানিয়েছে বাংলাদেশের একজন ব্যবসায়ী কলকাতায় এসে অপহৃত হন এবং 100,000 টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। এ সম্পর্কে দীপঙ্কর চক্রবর্তীর আরেকটি রিপোর্ট।
বাংলাদেশের ফরিদপুরের সদরহাট থানা এলাকার বাসিন্দা বশির মিয়া তাঁর স্ত্রীর জন্য গয়না কিনতে গত শনিবার কলকাতায় আসেন। সঙ্গে ছিলেন তার বন্ধু ইলিয়াস, দুজনেই কাপড়ের ব্যবসা করেন। কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার আজ সংবাদ সংস্থা পিটিআইকে বশিরের বয়ান উদ্ধৃত করে বলেছেন, কলকাতায় আসার পর শিয়ালদহ অঞ্চলে তাঁদের পূর্ব পরিচিত সেলিম নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। সেলিম সহ তারা একবার দুবাই গিয়েছিলেন। একটি রেস্তোরাঁয় তারা খাওয়া দাওয়া করেন। বশিরের কাছে গয়না কেনার টাকা আছে টের পেয়ে সেলিম বলে সে একটা কাজে হাওড়া যাচ্ছে, ওরাও যেতে পারে। হাবড়ায় গিয়ে সেলিম ওদের একটা বাড়িতে আটকে রেখে মারধর করে এবং বশিরকে বাধ্য করে বাংলাদেশে তার বাবাকে ফোন করে 50 লক্ষ টাকা চাইতে। অনেক দর কষাকষি করে টাকার অঙ্ক 6 লাখে নামানো হয়। সেই টাকা হাতে পেয়ে সেলিম ওদের ঘড়ি, মোবাইল ফোন, মানিব্যাগ থেকে 44,000 টাকা ও $7,500 ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। এন্টালি থানায় বশিরের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেলিমকে খুঁজছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বগুড়া জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 9 জন প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা 57টি প্রাচীন ধাতব মুদ্রা ও 3টি নকল ধাতব উপাদান উদ্ধার করেছে তারা। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা প্রতীক ওমর।
এ বিষয়ে বগুড়া ডিবি পুলিশের ওসি আসলাম আলী ভয়েস অফ আমেরিকাকে জানান,
আমরা প্রথমে মোহাম্মদ আলী হাসপাতাল খেলার মাঠে দেখানি, ওখান থেকে 2-3 জনকে ধরে গাবতলী গেছে, গাবতলী আরো 2-3 জনকে ধরে ধরে ওখান থেকে আরো 2টা মেটাল এবং ওই যে মোবাইলগুলো উদ্ধার করা হয়।
এই চক্র দীর্ঘদিন ধরে নকল কোষ্ঠীপাথরের মূর্তি, প্রাচীন ধাতব মুদ্রা এবং ধাতব পদার্থ দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
হ্যালো। আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়ে রোহিঙ্গা শিবিরে মানব পাচার ও সাহায্য বন্ধে USAID-র ঘোষণা। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় আপনারা শুনলেন, রোহিঙ্গা শিবিরে মানব পাচার এবং সাহায্য বন্ধের ঘোষণা। মূলত আমরা বিভিন্ন গণমাধ্যমে গত কয়েক মাস যাবৎ দেখে আসছি, 2017 সালের অগস্ট মাসে মিয়ানমার থেকে বিপুল সংখ্যায় রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেবার পর থেকে নানান ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অতি সম্প্রতি মানব পাচার এবং ড্রাগ মানে মাদক ব্যবসার যে অভিযোগ উঠেছে সেগুলো গণমাধ্যমে সচরাচর আসছে এবং বলা হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি হয়েছে রোহিঙ্গাদের মধ্যে, রোহিঙ্গাদের বাইরে যারা ক্যাম্পে নানান ধরনের অসামাজিক কর্মকাণ্ড কিংবা অবৈধ বা বেআইনি কাজকর্ম করছে, হামলার ঘটনা ঘটছে, সংঘর্ষ হচ্ছে, অস্ত্রের মহড়া চলছে। তো এইসব কারণে সম্প্রতি আমরা জানি যুক্তরাষ্ট্রের দুজন শীর্ষ কর্মকর্তা, একজন হচ্ছেন সহকারী মন্ত্রী এলিস ওয়ালেস এবং অপরজন ইউএসএইডের ডেপুটি হেড বনি গ্লিক সফর করেছেন এবং সেখানে এই বিশেষ করে মাদক পাচার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বনি গ্লিক বলেছেন যে যদি এটি বন্ধ না হয় তাহলে ইউএসএইডের সাহায্য বন্ধের ব্যাপারে চিন্তাভাবনা করা হতে পারে। এর প্রেক্ষিতে আজকে আমরা এই আলোচনায় অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আমাদের সঙ্গে এ নিয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা থেকে, আপনারা জানেন, সাবেক আইওএম অফিসিয়াল এবং শরণার্থী বিশেষজ্ঞ, আমরা বিভিন্ন সময় তাকে অনুরোধ জানাই, আসিফ মুনির যুক্ত হয়েছেন। আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা, যারা মূলত মানব পাচার নিয়ে কাজ করে এবং অন্যান্য মানে তরুণ এবং যুব সম্প্রদায়ের উন্নয়নে কাজকর্ম করেন, তার নির্বাহী প্রধান জনাব আরিফুর রহমান যুক্ত হয়েছেন। আরিফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
তো যে কথা বলছিলাম যে নানান গণমাধ্যমের খবরের প্রেক্ষিতে আমরা যেগুলো জেনেছি যে রোহিঙ্গা শিবিরে অনেক রকম বেআইনি কাজকর্ম চলছে যার মধ্যে মানব পাচার এবং মাদক ব্যবসায় প্রধান দুটি বিষয়, যার কারণে সম্প্রতি ইউএসএর কথা বলেছে, হয়তো অন্যান্য সাহায্য সংস্থা ও এ নিয়ে উদ্বিগ্ন রয়েছে। তো আমি আরিফুর রহমানের কাছে আগে প্রথমেই জানতে চাচ্ছি যে এই বিষয়ের ব্যাপারে, মানব পাচার এবং ড্রাগ ব্যবসার ব্যাপারে আপনাদের কী তথ্য আছে, সত্যতা কতটুকু এবং কী পর্যায়ে এগুলো চলছে যার কারণে ইউএসএর মতো একটি প্রতিষ্ঠান এমন একটি ঘোষণা দিয়ে দিল?
ধন্যবাদ। আসলে এই আমাদের, আপনারা সবাই জানেন যে এই রোহিঙ্গা সমস্যা এটা একটা বহুমাত্রিক সমস্যা। আমাদের বাংলাদেশ সরকার অত্যন্ত সুন্দরভাবে শুরু থেকে এই সমস্যাটি মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে এবং এখন পর্যন্ত সফলভাবে এই রোহিঙ্গা সমস্যাকে আপনার ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এগুলো করার জন্য যে উদ্যোগগুলো নিয়েছে এগুলো সব মহল থেকে সাধুবাদ জানানো হচ্ছে। কিন্তু সমস্যাটা এত ব্যাপক যে আসলে বিভিন্ন সব বিষয়ে আসলে সব ব্যবস্থা নেওয়ার পরও মানব পাচারের মতো ঘটনা ঘটছে। বিশেষ করে এখানে রোহিঙ্গারা যারা একটু অসচেতন, একটা সংঘবদ্ধ গ্রুপ আছে যাদেরকে ভুল বুঝিয়ে বা বিভিন্ন রকমের কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে আপনার পাচারের তারা শিকার তারা করে থাকে। এবং আপনারা জানেন যে মানব পাচার এটা আসলে একটা সংঘবদ্ধ দলের দ্বারা তৈরি একটা আপনার প্রক্রিয়া এবং তারা অত্যন্ত শক্তিশালী। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে তারা এই ধরনের পাচারগুলো তারা করে এবং ইতিমধ্যে বেশ কিছু মিডিয়াতে রিপোর্ট এসছে এবং অনেক পাচারের শিকার মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেস্কিউ করেছে এবং তাদেরকে আবার ক্যাম্পে ফিরিয়ে নিয়ে গিয়েছে। তো এখন এবং রোহিঙ্গা সমস্যা আসার পরে এই আপনার পাচারের যে সংখ্যা এটা আসলে বেড়ে গেছে এবং মিডিয়া এবং সরকারি রিপোর্টও সেটা দেখা যাচ্ছে।
আপনার কাছ থেকে ডিটেইলস আমি শুনবো। আর একটু আমি একটু মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আসি। আসিফ মনির, রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে পর্যন্ত বহুবার আমাদের সঙ্গে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং বিভিন্ন সময়ে তিনি এইসব আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন, যা এখন এই মুহূর্তে এই যে মানব পাচার দিয়ে আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে অভিযোগ আসার কারণে পরিষ্কার হয়ে উঠছে। তো আসিফ মনির, আপনি কি একটু বলবেন, আপনার এই আশঙ্কা কিন্তু সত্যি হতে যাচ্ছে, এখন এটা বন্ধ করার উপায় কী? কারণ ইউএসএ অলরেডি কথা বলেছে, আরো অনেকে হয়তো কথা বলবে এ নিয়ে।
জি ধন্যবাদ। আমি আসলে তো সেটা আরেকটা মাত্রা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা আন্তর্জাতিক প্রতিবেদন তৈরি করে, বিশেষ করে স্টেট ডিপার্টমেন্ট, যেটা আমরা বলি টিআইপি, ট্রাফিকিং ইন পার্সন রিপোর্ট। সেটি কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশেষ করে মানব পাচার পরিস্থিতি এবং রাষ্ট্র কি উদ্যোগ গ্রহণ করছে সেটার একটা পর্যালোচনা সেখানে করা হয়। সেটা সাম্প্রতিক রিপোর্টে কিন্তু গত কয়েক বছর ধরেই আসছে বাংলাদেশের ক্ষেত্রে, বিশেষ করে আইন প্রয়োগের ব্যাপারে, মানব পাচারের যে আইন রয়েছে বাংলাদেশের নিজস্ব আইন, সেটি প্রয়োগের ব্যাপারে যথাযথ অগ্রগতি নেই, এরকম একটি শঙ্কা এবং এরকম একটি অভিযোগের মতো নিয়ে এসেছে সেই প্রতিবেদনে। সেখানে টিয়ার টু ওয়াচ লিস্ট বলা হয়, অর্থাৎ এইটার উন্নতি না হলে পরপর একই ধাপে যদি থাকে, এটিআইপি রিপোর্টের ধরনটি এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কোনো ক্ষেত্রে স্যাংশন বা কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, এটি একটু ওইভাবেও বিশ্লেষণ করার প্রয়োজন আছে। এটা শুধুমাত্র রোহিঙ্গাদের কারণে বা রোহিঙ্গাদের এলাকায়, কক্সবাজার এলাকায় যে মানব পাচার হচ্ছে সেইটার আর্থিক সহায়তার বন্ধের ব্যাপারটি নয়, বাংলাদেশের রাষ্ট্রীয় উদ্যোগ কতটা কার্যকরী হচ্ছে এইটি হচ্ছে না সেইটির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধের একটি সম্ভাবনা থাকতে পারে বলে আমার বিশ্লেষণ। এবং তার পাশাপাশি এটিও ঠিক যে যে ঘটনাগুলো ঘটে কক্সবাজারে, বিশেষ করে গত কয়েক মাসে বেশি আলোচনায় এসেছে, সেটি হচ্ছে যে রোহিঙ্গাদের ভূমিকা, সেটা মানব পাচার বলি, ড্রাগ পাচার, অথবা ওই এলাকায় কক্সবাজার এলাকায় আইন শৃঙ্খলা ভঙ্গের যে ব্যাপারগুলো, এখানে কিন্তু কিছুটা মানে এক পেশে অভিযোগ দেওয়ার ব্যাপারগুলো অনেক সময় ঘটছে। বিশেষ করে আমরা স্থানীয় মিডিয়াতে অনেক সময় দেখেছি যে স্থানীয় কোন রকম ভাবে কোন কোন গোষ্ঠী তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য অনেকভাবে রোহিঙ্গাদেরকে ব্যবহার করে, এবং বেশিরভাগ রোহিঙ্গাদের কিন্তু কোন রকম অপকর্মের সাথে যুক্ত নয়, কিন্তু সেটার একটা আশঙ্কা সবসময় থাকে যে তারা করতে পারে। এই যে মানব পাচারের ঘটনাগুলো দেখা যাবে পাচারকারীর ক্ষেত্রে খুব কম সংখ্যক আছে যারা রোহিঙ্গা তারা পাচার করছে, এবং যারা করছেও তারা যদি বলি যে তারা নিম্ন পর্যায়ে, তারা শুধুমাত্র হুকুম পালন করছে বা অল্প কিছু আর্থিক সহায়তা তারা পাচ্ছে সেই পাচার কাজের জন্য। এই পাচারের সিদ্ধান্ত এবং এটি পুরো যে সিন্ডিকেটটি, এটির একটি বড় অংশ বাংলাদেশের অপরাধী চক্র, এবং সে ব্যাপারে কিন্তু খুব বেশি উদ্যোগ গ্রহণ করা যাচ্ছে না। আমি একটু সংক্ষেপে আরেকটু যোগ করি, 2015 সালে আমরা যেটা আন্দামান সমুদ্র ক্রাইসিসের কথা বলি, যে সময় সমুদ্র পথে মানুষ বিদেশে যাওয়ার চেষ্টা করেছিল, করছিল আগে থেকেই, কিন্তু 2015তে এটি অনেক ভালোভাবে সামনে চলে আসে এবং এটি দেখা যায় যে সেক্ষেত্রে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা উভয়ই কক্সবাজারের মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশিরা এই মানব পাচার চক্রের মাধ্যমে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় চেষ্টা করছিল বা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেইটি বন্ধের একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। সেখানেও কিন্তু একই ব্যাপার যে অপরাধী চক্রগুলো দেখা গেছে যে যারা বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা এই ভূমিকায় রাখছিল, রোহিঙ্গারা তাদের একটা কিছু যোগসূত্র রয়েছে, তাদের মালয়েশিয়াতে আগে যারা গেছে এবং বাংলাদেশেতে তারা সবসময় মনে করে যে তারা অস্থায়ী ভাবে আছে, যদিও অনেকদিন ধরেই তাদের থাকতে হচ্ছে বা হতে পারে, তাদের কিছু মানবিক যোগাযোগ গুলো রয়েছে বিশেষ করে মালয়েশিয়াতে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আরো কিছু দেশে, যে তারা যাওয়ার একটা প্রবণতা তাদের ছিল আগে থেকেই, কিন্তু বাংলাদেশিদেরকেও সেই সাথে যুক্ত করে কিন্তু ওই সময় নিয়ে যাওয়া হয়েছে। কাজে মানব পাচারের চক্রের যে রুটটি কক্সবাজারের মাধ্যমে বিশেষ করে, সেটি গত কয়েক বছর ধরেই কখনো ওঠে নামে, এবং সেটি আসলে মোকাবেলা করতে গিয়ে একা হয়তো বাংলাদেশ সরকারের পক্ষে একটা সম্ভব না, এটা একটা আন্তর্জাতিক চক্র যেহেতু যুক্ত থাকে, খুব বেশি সফল কাজ কিন্তু বাংলাদেশ সরকার হতে পারেনি এই ব্যাপারে।
আচ্ছা, আপনার এই বক্তব্যের সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, কক্সবাজার তো আছেই মিয়ানমার থেকেও কিন্তু, এবং 2015 সালে পরিষ্কার হয়ে এসছে, কিন্তু মানব পাচার বিশেষ করে রোহিঙ্গা পাচার কিন্তু অনেক আগের থেকে শুরু হয়েছে, যার প্রমাণ আমি পেয়েছি। আমি গত মাসে শিকাগোতে গিয়েছিলাম রোহিঙ্গাদের উপরে একটা প্রতিবেদন করবার জন্য, তো ওখানে প্রায় 2000 রোহিঙ্গা বসবাস করেন, মিশিগান, উইসকনসিন বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, তো তারা বেশিরভাগই কিন্তু মালয়েশিয়া মানে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া হয়ে তারপরে যুক্তরাষ্ট্রে এসেছেন। এরা ধরেন 5-6 হাজার এখানে আছে আমেরিকাতে, কিন্তু আরও যে কত হাজার মিসিং হয়েছে সেগুলোর খবর কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন না। যারা আপনি যে বললেন যে বিপজ্জনক নৌপথ পাড়ি দিয়ে পাচারকারীদের মাধ্যমে আসতে গিয়ে মারা গেছেন, সামাদ নামে একটি ছেলে আমাকে যখন তার গল্প বলছিল তখন সে বলছিল যে সে যে নৌকাটিতে এসেছিল মিয়ানমার থেকে থাইল্যান্ড পর্যন্ত সাগর দিয়ে, তো সেই আসার বোধহয় 14 বা 15 দিন লেগেছিল তাদের, মাঝখানের যে ভয়ঙ্কর তার বর্ণনা ছিল জার্নির, তো অনেক লোক নৌকাতে সমুদ্রের পানি খেয়ে পেট খারাপ হয়ে কিংবা না খেয়ে মারা গেছে, যাদেরকে ফেলে দেওয়া হয়েছে চোখ বন্ধ করে একজনের পর একজনের লাশ সমুদ্রের পানিতে। তো এরকম
মানে না জানা সংখ্যক মানুষ কিন্তু এই পাচারের শিকার হয়ে সমুদ্রের পানিতে মাছের খাবারের শিকার হয়েছে, যেগুলো আমরা জানি না। তো এগুলো নিশ্চয়ই শুধু মিয়ানমারের থেকে যারা পাচার হয়েছে তারাই নয়, বাংলাদেশ বা কক্সবাজার থেকে যারা পাচার হয়েছে তাদের মধ্যেও আছে অনেক মানুষ যাদের সংখ্যাই আমরা জানি না কত মিসিং। তো এটা জাস্ট একটা তথ্য দিলাম আপনার আলোচনার মাঝখানে। এখন আমি আরিফুল ইসলামকে বলছিলাম, আরিফুর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি একটি বিষয় নিয়ে, যেটি হলো আসিফ মনির বললেন যে বাইরের এই যে মানব পাচারের যে চক্র, এর ভেতরে রোহিঙ্গাদের পার্টিসিপেশন হয়তো অত স্ট্রং না, বা তারা পরিস্থিতির শিকার হয়ে হয়তো পার্টিসিপেট করছে, কিন্তু গণমাধ্যমের খবরে আমরা জানতে পারছি যে রোহিঙ্গাদের ভেতরেও অনেকগুলো প্রায় 15-20টা দল সৃষ্টি হয়েছে সন্ত্রাসী সংগঠনের মতো, যারা এইসব চক্রের সঙ্গে জড়িত বা করছে। আপনার কাছে কোনো তথ্য আছে?
আমরা এগুলো বিভিন্ন মিডিয়াতে আমরা বা আমরা যারা যেহেতু ওখানে আমরা কাজ করি এগুলো আমরা শুনি, কিন্তু আসলে এগুলো ধরেন সুনির্দিষ্ট আসলে ঠিক সেভাবে প্রমাণাদি নাই। তবে যেহেতু এটি একটি সংঘবদ্ধ অপরাধ, এটার সাথে কিন্তু দেশের বাইরের অনেকগুলো চক্র জড়িত, দেশের ভিতরে জড়িত। তো কিন্তু একটা জিনিস যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন যথেষ্ট সজাগ, এবং সরকারও কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে মানব পাচার বিষয়ক কাজকে ফলো আপ করার জন্য কাউন্টার ট্রাফিকিং কমিটি আছে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে। এই কমিটিগুলো কিন্তু এখন নিয়মিত সভা করছে, কারণ হচ্ছে যে এটা যেহেতু মিডিয়াতে আসে এবং সরকারের কাছে রিপোর্ট যায়, এখন কিন্তু উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং কমিটির মিটিং হয় এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই জয়েন করে এবং সেখানে এই বিষয়গুলো ফলো আপ করা হয়। তো এখন যেটা মূল ব্যাপার হচ্ছে যে আসলে এত এই এই সমস্যাটি যেহেতু সংঘটিত হয় কিছু আপনার অর্গানাইজড গ্রুপ মানে আপনার ক্রাইম গ্রুপের দ্বারা, তো সুতরাং এটা আসলে সরকারের একার দ্বারা এটাকে আসলে আপনার সমাধান করা একটু কঠিন, একটু চ্যালেঞ্জ। তো আমরা এই ক্যাম্পের ভিতরে বা ক্যাম্পের বাইরে অথবা ওখানে রোহিঙ্গা ছাড়াও আমাদের আসিফ মনির ভাই আসলে সঠিকভাবে বলেছেন যে আমাদের বাংলাদেশের অনেক লোক কিন্তু সি রুটে কিন্তু আপনার এই পাচার হয় এবং তারা অনেকে কিন্তু রেস্কিউড হয় এবং তাদেরকে সরকারি ভাবে আবার আপনার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়, মানে আপনার তাদের পরিবারের সাথে আপনার রিইন্টিগ্রেশনের জন্য তাদেরকে অনেক ধরনের সাপোর্ট দেওয়া হয় যাতে করে তারা আবার পুনরায় যাতে আপনার পাচার শিকার না হয়। তো সামগ্রিকভাবে এটা আসলে সরকারের অনেক প্রচেষ্টা থাকার পরও আইনের আরো সঠিক এবং তড়িৎ বাস্তবায়নটা আসলে খুব দরকার, এবং সেখানে সব পক্ষকেই আসলে সহযোগিতা করতে হবে, না হলে এই এটার পরিমাণ কিন্তু আরো আরো বেড়ে যাবে, যেটা আমাদের দেশের জন্য কোনোভাবেই সম্মানজনক না এবং ভালো নয়। তো আমরা আমরা আশা করছি যে সরকারের যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান আছে এবং সেখানে যে আপনার জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কাজগুলো করার জন্য যে ধরনের আপনার নির্দেশনা আছে সেগুলো যদি দ্রুত এবং যথাযথভাবে বাস্তবায়ন হয় তাহলে এটি কিন্তু কমে আসবে।
জি, আচ্ছা, আপনার কাছে দুটো প্রশ্ন শ্রোতারা করেছেন। একজন হচ্ছেন মৃন্ময় মণ্ডল, আমাদের ফেসবুকে লিখেছেন, সঠিক হিসেবে আজ পর্যন্ত কত মানুষ পাচার হয়েছে রোহিঙ্গা শিবির থেকে, এর প্রতিরোধের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই একজন প্রশ্ন করেছেন মৃন্ময় মণ্ডল নামে। আর যুবরাজ চৌধুরী জানতে চেয়েছেন, রোহিঙ্গাদেরকে মানব পাচারের সাথে যারা জড়িত তাদের সাথে লোকাল এনজিও প্রতিনিধি জড়িত আছে কিনা। আপনি এই দুটো প্রশ্নে কিছু বলতে পারবেন?
আচ্ছা, না, আমি যেতে জানি প্রথম হচ্ছে যে আপনার এনজিও প্রতিষ্ঠানরা আসলে পাচার রোধ অথবা পাচার বিষয়ে মানুষকে সচেতন করা এটার জন্য কাজ করে, কিন্তু কোন ধরনের পাচার কার্যক্রমের সাথে কিন্তু কোন এনজিও প্রতিষ্ঠান আসলে এটা জড়িত না। এনজিওদের কাজ হচ্ছে জি এগুলো সচেতন করা এবং এটাকে আপনার যাতে না হয় সেজন্য সরকারের যে কাউন্টার ট্রাফিকিং কমিটি তাকে সহযোগিতা করা, এটা হচ্ছে আসলে এনজিওদের কাজ। আর যে সংখ্যার যেটা কথা, আমরা যে কয়েকটা ক্যাম্পে কাজ করি, আমি সামগ্রিক সব ক্যাম্পের তথ্য আমি এখন দিতে পারবো না, বাট প্রায় 175 জনের মতো ইতিমধ্যে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল। আর যারা পাচার হয়ে গেছে যাদের কোনো তথ্য নাই আসলে সেটা তো বলা যাবে না, কিন্তু যাদেরকে রেস্কিউ করা হয়েছে প্রায় 175 জনের মতো, যাদেরকে আপনার এই যে শেল্টার হোম আছে সেই শেল্টার হোমে তাদেরকে পরবর্তীতে তাদেরকে রেস্কিউ করে এনে সেখানে তাদেরকে সহায়তা দেওয়া হয়েছে।
আচ্ছা, আপনার শ্রোতা আপনারা উত্তর পেয়েছেন নিশ্চয়ই। আমাদের আজ আরো দুজন শ্রোতা লাইনে আছেন টেলিফোনে, আমরা একটু শুনে নিই। হ্যালো, দীপক চক্রবর্তী আছেন? হ্যালো
হ্যালো সাইম ভাই, নমস্কার।
জি জি নমস্কার, বলুন।
জি, আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। সেলিমে ভালো আছেন?
জি জি আমরা ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই?
হ্যাঁ জি, সেলিমে ভালো আছে। মানে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা জানি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভূপেন হাজারিকার গানের কথাই বলতে হয়, যেহেতু রোহিঙ্গা ওরা কোনো মানুষ, যেহেতু আমাদের তারা আজকে আমরা ঠাই দিয়েছি, ওরা সুন্দরভাবে বসবাস করতেছে। আমার প্রশ্ন হচ্ছে রোহিঙ্গা যারা আজকে যে পাচার হচ্ছে, বিদেশে যাচ্ছে, নৌকা পার হয়ে যাচ্ছে, এবং কি বাংলাদেশের ভিতরে বিভিন্ন আনাচার কানাতে মানে চলে আসতেছে, আমার প্রশ্ন হচ্ছে এই যাবত যারা রোহিঙ্গা যারা দালাল যারা পাচার হচ্ছে, যারা পাচার করাচ্ছে, তাদের কি এই যাবত কি শাস্তি কি হয়েছে?
ধন্যবাদ প্রশ্নের জন্য, ধন্যবাদ। আরো একজন আছেন আমাদের সঙ্গে, মাসুম বিল্লাহ, হ্যালো।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি?
আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই। সবাইকে শুভেচ্ছা, বয়সাদের মেডিকেল
শুভেচ্ছা,
যারা কলা কুশলী এবং অন্যান্য যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা।
জি ধন্যবাদ।
সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচনার বিষয়, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার কথা হলো যে বর্তমান সরকার অনেক উদ্যোগ নিয়েছেন এই ব্যাপারে, তবে এরাও আসলে থাকতে থাকতে যে ঘটনা হয়েছে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসভবন, এগুলো বিভিন্ন বিষয়ে কাজ করে, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে প্রশাসনিক ভাবে অনেক চেষ্টা করা হইতেছে, তারপরেও কিছু দালাল চক্রের মাধ্যমে এরকম ঘটনা ঘটতেছে, সেটা আসলে আরেকটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি।
জি অনেক ধন্যবাদ আসিফ মনির। আপনি শুনলেন দুজন শ্রোতার মন্তব্য, একজন বলছিলেন যে যারা পাচার করেছে তাদেরকে ধরা হয়েছে কিনা বা শাস্তি পাচ্ছে কিনা বা এই ধরনের প্রশ্ন আর কি, আর মাসুম বিল্লাহ একটি মন্তব্য করেছেন যে আরও যেন নিয়ন্ত্রণ বাড়ানো হয় এই রোহিঙ্গা শিবিরে। আর এর আগে আমি যে কথাগুলো বলছিলাম এবং আরিফুর রহমানের কাছে দুজন প্রশ্ন করেছিলেন যে সঠিক হিসাব আছে কিনা, কত মানুষ পাচার হয়েছে আর পাচার রোধে কী করা হচ্ছে, আপনি কোনো মন্তব্য করবেন?
জি আমি সবগুলি সংক্ষেপে করতে পারি। একটা হচ্ছে যে সংখ্যার ব্যাপার হচ্ছে বলা মুশকিল, যেটা ইফতার ভাই বললেন, কারণ হচ্ছে যে যখন পাচার হয় সেটাকে নথিভুক্ত করে পাচার হচ্ছে না, তবে যারা পাচারকারী চক্রের সাথে যুক্ত তারা অবশ্যই হয়তো জানেন যে বছরে বা মাসে তারা কতজন বাংলাদেশি বা রোহিঙ্গাদেরকে বিভিন্ন জায়গায় পাচারের ব্যাপারে কাজ করছেন, কিন্তু এটা সঠিক তথ্য কোনো দপ্তরের কাছে হয়ে থাকে না। তবে হ্যাঁ ওটাই ঠিক যে যখন উদ্ধার কার্য হয় তখন উদ্ধার কার্যের একটা প্রক্রিয়ার মধ্যে হয়তো তথ্যটা থাকে যে যাদের উদ্ধার করা হচ্ছে পাচারের সময় বা উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে পাচার হওয়ার পরে, সেক্ষেত্রে সে যে তথ্যটি থাকে এই ক্ষেত্রে অবশ্যই সমন্বয়ের একটা ব্যাপার থাকে। অনেক ক্ষেত্রে বিশেষ করে আমরা যদি ল্যান্ড বর্ডারের কথাও চিন্তা করি, ভারতেও অনেক সময় আমরা অনেক আগে থেকেই জানি যে পাচারের ঘটনাটি ঘটে, মানব পাচারের যে ঘটনা, এবং সেক্ষেত্রে একটা দ্বিপাক্ষিক তথ্য আদান প্রদান এবং সহায়তার একটা প্রশ্ন থাকে, এনজিওদের একটা ভূমিকা থাকে, তারাও উদ্ধার কাজের সাথে যুক্ত থাকেন অনেক সময়, সরকারি বেসরকারি এবং বিভিন্ন রাষ্ট্রের। তো এই তথ্যের জায়গাতে কিছু গ্যাপ হয়তো রয়েছে, যেটা আমরা হয়তো এখনো আলোচনায় আসেনি, সেটা হচ্ছে যে মানব পাচার, কিন্তু মানব পাচারের যে চক্রগুলো এবং এগুলো ধরার ব্যাপারটি যে কঠিন, কারণ এটি অনেক সময় আন্তঃরাষ্ট্রীয় একটি চক্র থাকে। আমরা যদি রোহিঙ্গাদের কথাই বলি, বাংলাদেশের কথাই বলি, এবং বিশেষ করে কক্সবাজার থেকে যদি চিন্তা করি, এক্ষেত্রে এমন ভাবা বিচিত্র নয় যে এর মধ্যে রোহিঙ্গাদের শুধু না, মিয়ানমারেরও কোনো কোনো অন্যান্য গোষ্ঠীর কোনো কোনো লোকের সাথে যুক্ত থাকতে পারেন অন্যান্য অঞ্চলের মিয়ানমারে, অথবা দক্ষিণ পূর্ব এশিয়ার যে চক্রগুলো, আমরা যেভাবে 15 ঘটনা যদি চিন্তা করি, সেই সময় যখন আমরা দেখেছি যাদের উদ্ধার করা হয়েছিল, বিশেষ করে বাংলাদেশে যারা ফেরত এসেছিলেন, তারা অনেকেই কিন্তু তাদের সাক্ষাৎকারে বলেছেন যে তারা দুই ভাষায় কথা বলতে শুনেছেন পাচারকারী চক্রের দলের লোকজনদেরকে, তারা কখনো থাই ভাষায় কথা বলেছেন, কখনো আঞ্চলিক অন্য কোনো ভাষায় কথা বলেছেন, এবং সেটা সবসময় বোঝা যাচ্ছিল না, কাজে তারা কিন্তু বাঙালি বা বাংলাদেশি বা রোহিঙ্গা সবাই ছিলেন না। তো এইটি ব্যাপারে আন্তঃরাষ্ট্রীয় যে উদ্যোগগুলো থাকে সেটা গত কয়েক বছরে খুব বেশি সক্রিয় আমরা দেখিনি। একটা প্ল্যাটফর্ম রয়েছে বালি প্রসেস, যেটি মানব পাচারের ব্যাপারে কাজ করে, আন্তর্জাতিক সংস্থারা জাতিসংঘ সেখানে সহায়তা করে, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশগুলো এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলে মানব পাচার রোধের জন্য এই উদ্যোগটি রয়েছে। এক সময় সার্কেও আমরা কিছু কিছু উদ্যোগের কথা শুনেছিলাম দক্ষিণ এশিয়ার যে জোট, কিন্তু এগুলো খুব বেশি কার্যকরী পদক্ষেপ আমরা তার পরবর্তীতে দেখিনি। আবার এরকম একটা ব্যাপার যে আঞ্চলিক সমঝোতা বা চুক্তি হচ্ছে বা হয়েছে, অন্তত মানব পাচারের ক্ষেত্রে সেগুলো প্রয়োগ আমরা খুব বেশি সবসময় দেখতে পাইনি, এটি স্থিতি। আর যেটি পরবর্তী আপনার শ্রোতাকে যদি বলছিলেন যে অলস মস্তিষ্ক বিভিন্ন রকম মাথায় ঢোকায়, সেটা তো হতেই পারে, সেটি যেটি কি দরকার সেটি কিছুটা হয়তো আন্তর্জাতিক সংস্থা এবং অন্য সংস্থার চেষ্টা করছে
যে তাদেরকে যারা আছে শুধুমাত্র তো প্রাণ কাজ নয়, জরুরি প্রাণের যে প্রয়োজন ছিল সেটি তো কিছুটা মিটেছে। তো এটা চেষ্টা চলছে যে তাদেরকে কোনোভাবে অন্তত ক্যাম্পের ভেতরেই তাদেরকে কোন রকম কাজে যুক্ত করা যায় কিনা, যেটা তাদের ওই ক্যাম্পের এলাকার মধ্যেই তাদের সহায়তা হবে। সেখানে তাদের রাস্তাঘাট মেরামত হোক, ঘর বাড়ি মেরামত হোক, অথবা অন্যান্য জীবিকা নির্ভর কাজ, যেটি অন্তত ওই এলাকাতেই তারা করতে পারে কক্সবাজার ক্যাম্পের ভেতরেই। ক্যাম্পের বাইরেও অনেকে যাচ্ছে, সেটির আবার অনেক রকম মানে সমস্যা তৈরি হচ্ছে। স্থানীয় যারা সেখানে আছেন তাদের সাথে একটা টানাপোড়েন তৈরি হচ্ছে যে ক্যাম্পের ভেতরে তাদেরকে কোনো ভাবে কাজে ব্যাপৃত রাখা, তরুণ সমাজকে, ছোটদেরকে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বা কোন রকম কার্যক্রমের মধ্যে, তাহলে হয়তো তাদের ওই জিনিসগুলো থাকবে না। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, যেটা আপনারা বলছিলেন, আমরা আলোপ করছিলাম অন্যান্য দেশেও যে যাচ্ছে এবং আপনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন, সেটির প্রবণতা তো আসলে অনেক আগে থেকেই রয়েছে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা যারা সেটা পাচার কেন্দ্র হোক বা বিভিন্ন ভাবে যাচ্ছেন, সেখানেও কিন্তু একটা অসাধু চক্র কাজ করছে। আমি গত কয়েকদিনের মধ্যেও কিছু কিছু সংবাদ মাধ্যমে দেখছিলাম যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা বিদেশে যাচ্ছে না। প্রথম প্রশ্ন হলো বাংলাদেশি পাসপোর্ট তারা পাচ্ছেন কিভাবে। আবার এটাও আমরা আগে শুনেছি বা অনেকদিন ধরেই জানি যে বাংলাদেশের যে ভোটার আইডি কার্ড বলি বা যে আইডি কার্ড রয়েছে সেই পরিচয় পত্রও তারা কোনো ভাবে সংগ্রহ করছেন, অথবা স্থানীয় প্রশাসন থেকে কোনো না কোনো কাগজপত্র যেটা প্রমাণ করছে যে তারা বাংলাদেশের নাগরিক। এই ধরনের কাগজপত্র থাকার কারণে বা তৈরি করে দিতে পারার কারণেও একটা পাচারকারী চক্র তাদেরকে কাজে লাগাচ্ছে বা সুযোগ হচ্ছে। আর শেষটি কথাটি আলোচনার মধ্যে এখন বলবো, সেটি হচ্ছে যে এই যে সচেতনতার যে জায়গাটি সেটিতে এনজিওর তো কাজ করে, সেটা আছেই। আসলে এনজিওদের এরকম কোনো সরাসরি কোনো ভূমিকা নেই যে তারা পাচারের ব্যাপারে কাজ করেন, কিন্তু মানুষ তো মানুষই, তিনি তার অন্য পরিচয় যে কোনো কিছু থাকতে পারে। সেরকম যদি হয় সেটা ব্যক্তি বিশেষের ব্যাপার যে তিনি হয়তো কোনো জায়গায় পেশায় আছেন, সেটা এনজিও বলে নয়, তিনি কোনো একটা পেশায় আছেন কিন্তু কোনোভাবে তিনি হয়তো সহায়তা করছেন কাউকে, সেটা ব্যক্তি পর্যায়ে সেটির ব্যাপারেও যে আইন প্রয়োগের একটা প্রয়োজনীয়তা থাকবে। কিন্তু এই যে মানুষের মনে হয় সচেতনতার যে জায়গাটি, এখানে কিন্তু একটা সূক্ষ্ম মানে পার্থক্য রয়েছে মানব পাচার এবং স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং এবং হিউম্যান স্মাগলিং। স্মাগলিংটা হচ্ছে সংক্ষেপে যদি বলি এরকম একটা ব্যাপার যে মানুষ কিছুটা জানতে পারছেন, জানেন, কিন্তু তিনি তার অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুটা প্ররোচিত হচ্ছেন, তাকে নিপীড়নটি হচ্ছে, যিনি বিদেশের বা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছেন। কিন্তু পাচার হচ্ছে যে একেবারে জোরপূর্বক, বলপূর্বক, বলপূর্বক তাকে পাচার করে দেওয়া হচ্ছে, এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে না। অনেক ক্ষেত্রে মানুষ জানছেন, তিনি জানছেন যে পুরো আইনসম্মত না বিদেশ যাওয়াটা, কিন্তু তারপরেও সেখানে আবার এক ধরনের একটা শোষণ হচ্ছে, তার কাছ থেকে অনেক অর্থ নেওয়া হচ্ছে বা তাকে ভুল বোঝানো হচ্ছে যে যেভাবে যেতে পারা যায় না এমন ভাবে তাকে যেতে বলা হচ্ছে, সেখানে অবশ্যই তাকে এক ধরনের একটা নিপীড়নের শিকার সে হচ্ছে। কিন্তু পুরোপুরি না জেনে একেবারে জোরপূর্বক তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই যে প্রবণতাটা কিন্তু এখন কম। সেই ক্ষেত্রে যিনি যাওয়ার সম্ভাবনায় ঝুঁকিতে রয়েছেন তাকে সচেতন করাটা একটা বড় দায়িত্ব সবারই।
আপনার কাছে আরো প্রশ্ন নিয়ে ফিরে আসছি, এর মাঝখানে আমি কয়েকজন শ্রোতার মন্তব্য এবং প্রশ্ন পড়তে চাই, তারপরে আরিফুর রহমানের একটা বিশ্লেষণ চাইবো আমি অন্য একটা বিষয় না, ক্যাম্পের আভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে। এনামুল হক লিখেছেন, কর্তা ব্যক্তিরা জড়িত না থাকলে রোহিঙ্গারা কি পাসপোর্ট পেত? পাসপোর্টের কথা আপনি উল্লেখ করেছেন সেই প্রসঙ্গে। তারপরে মৃন্ময় মণ্ডল লিখেছেন, খাল কেটে কুমির আনার ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশকে। হাওয়া বেগম লিখেছেন, ডু উই হ্যাভ এ লিস্ট অফ রোহিঙ্গা? ইফ ইয়েস, দেন ওয়াই উই ক্যান্ট সে অর ডিক্লেয়ার দ্য মিসিং নাম্বার? কতজন পাচার হয়েছে সেটা বের হয়ে যাবে, তিনি এই কথা বলতে চাচ্ছেন। তারপরে অজয় সরকার লিখেছেন, পাচারকারীদের কি কোনো শাস্তি হয়েছে যাবৎ? যুবরাজ চৌধুরী লিখেছেন, রোহিঙ্গাদেরকে বিভিন্নভাবে মদত দিচ্ছে, যাদেরকে আমরা দালাল বলি, এরা কি প্রতিবেশী ক্ষমতাধর যার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারছে না? তো এরকম অসংখ্য প্রশ্ন এসছে পাচার সংক্রান্ত। আতাউর রহমান রঞ্জু লিখেছেন, মাঝে দীপক চক্রবর্তী, দালালদের চক্র ভাঙতে হবে। আচ্ছা, আর আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি এর সঙ্গে, সেটি হলো যে শোনা যাচ্ছে যে মিয়ানমারে প্রত্যাবাসন বিলম্বিত হবার এবং ভাষাঞ্জরে রোহিঙ্গাদেরকে স্থানান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে
এই রোহিঙ্গা শিবিরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র, যার কারণে এইসব পাচার, মাদক ব্যবসা, নারী নির্যাতন, নানান রকম অবৈধ এবং আপনার অসামাজিক কাজকর্ম উস্কে দেওয়া হচ্ছে। তো আরিফুর রহমান, আপনি তো ওই অঞ্চলে কাজ করেন, এই 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 অভিযোগ কতটা সত্য?
না, আপনারা নিশ্চয়ই এগুলো মিডিয়াতে দেখেছেন। এগুলো একটা 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 গোষ্ঠী এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য এই ধরনের কিছু আপনার উদ্যোগ নিয়েছে বা একটা ইয়ে করেছে, কিন্তু আমাদের সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা ক্যাম্পের ব্যবস্থাপনার দায়িত্বে আছে তারা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত সচেতনতার সাথে এবং একটা সমন্বিত ভাবে এই পুরো প্রক্রিয়াটাকে আপনার একটা নিয়ন্ত্রণের মধ্যে আপনার নিয়ে এসছে। এবং এখানে একটা জিনিস আপনারা জানেন যে ক্যাম্পের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ, মত পথের মানুষজন এবং সেখানে অনেকগুলো গ্রুপ তারা সক্রিয় আছে। তো এখানে আপনার সকল যে কার্যক্রম এগুলো সঠিকভাবে বাস্তবায়নের পরও দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের আপনার পরিস্থিতি তৈরি হয় মাঝে মাঝে, এবং প্রত্যাবাসন বিরোধী একটা মনোভাব তৈরি করার জন্য একটা গ্রুপ সেখানে এক ধরনের প্রচারণার কাজ করেছে। তো এগুলোর ব্যাপারে সরকার কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সকলকে সাথে নিয়ে কিন্তু এই প্রত্যাবাসন বিরোধী যে আপনার ক্যাম্পেইন এগুলো কিন্তু আপনার নিয়ন্ত্রণে মানে নিয়ে এসছে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে এখন কিন্তু ক্যাম্পের এমনি সামগ্রিক অবস্থা কিন্তু খুবই ভালো, কারণ হচ্ছে যে এটা টোটাল ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত সুন্দর এবং সমন্বিত ভাবে প্রথম দিকে, যেহেতু এটা একটা অনেক বড় সমস্যা এটাকে ম্যানেজ করার জন্য প্রথম দিকে একটু সমস্যা ছিল, কিন্তু পরবর্তীতে সমন্বয় কাঠামোটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে এখন কিন্তু এই সমন্বয়ের দিক থেকে কিন্তু আর কোনো বড় সমস্যা নেই। তো আর যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন অত্যন্ত সচেতন এবং এখানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা কাজ করছে তারাও কিন্তু সরকারের নীতিমালার আলোকে আপনার কাজগুলো করছে। তো সুতরাং নিজেদের মধ্যে অসমন্বয়তা নাই, কিন্তু তারপরও যেহেতু কিছু অপরাধী চক্র এই ক্যাম্পের মধ্যে তারা আপনার সক্রিয় আছে, তো সেই জন্য আসলে এখনো মানে পুরো বিষয়টি কিন্তু মানে পুরোপুরি কিন্তু এটা এখনো আসলে আমি বলবো না যে তার নিয়ন্ত্রণ তৈরি হয়েছে, কিন্তু যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সক্রিয় আমরা আশা করব যে এই ধরনের পরিস্থিতি আর ভবিষ্যতে হবে না। আসলে আমরা দেখেছি যে সাধারণ রোহিঙ্গারা কিন্তু আসলে নিরীহ, তারা কিন্তু শান্তিতে থাকতে চায় এবং তারা কিন্তু তাদের নিজ দেশে তারা ফিরে যেতে চায় এবং তারা তাদের দেশে ফিরে যাওয়ার জন্যই কিন্তু তারা সবসময় তারা চিন্তায় আছে এবং তারা বলে, কিন্তু তাদেরকে যে ওই গোষ্ঠীগুলো যারা তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তাদেরকে তারা বিভিন্ন রকমের কথা বলে তাদেরকে উস্কানি দিয়ে তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, কিন্তু সাধারণভাবে রোহিঙ্গারা কিন্তু খুবই নিরীহ এবং তারা তাদের দেশে তারা কিন্তু ফিরে যেতে চায়, এটা আমরা দেখেছি সেখানে কথা বলে তাদের সাথে কাজ করে।
কিন্তু আমি যেটি প্রথমে উল্লেখ করেছিলাম যে গত চার মাসে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা গেছে যে রোহিঙ্গা শিবিরে যে 15-20টি দল সৃষ্টি হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী, তাদের ভেতরকার মারামারিতে 30-40 জনের মতো বোধ হয় খুন হয়েছে। তো এগুলো নিয়ন্ত্রণে স্থানীয় যে নজরদারি, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, বলা হচ্ছে যে টহল বাড়ানো হয়েছে, তারপরেও নিয়ন্ত্রণে আসছে না কেন? যার মানে জি
একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আসলে এই ক্যাম্পে কিন্তু আপনার কাজ করার কতগুলো আপনার নির্দিষ্ট সময় আছে, যেমন ধরেন যারা যেসব আন্তর্জাতিক বা স্থানীয় প্রতিষ্ঠানরা কাজ করে তারা কিন্তু দিনের যে আপনার ওয়ার্কিং যে সময়টা সেই সময় কাজ করে, এরপরে কিন্তু তাদের আর কিন্তু ক্যাম্পে কোনো অবস্থান থাকে না, এটা এক। আরেকটা হলো যে এটা তো অনেক দুর্গম আপনার একটা পাহাড়ি এবং দুর্গম অঞ্চল, তো এখানে আপনার এই পর্যন্ত যতগুলো আপনার এই ধরনের নিজেদের মধ্যে মারামারি হয়েছে কোনো কোনো যেগুলো কিন্তু সবই কিন্তু রাতের আধারে হয়, তো ফলে হচ্ছে কি যে এগুলো তাদের নিজেদের মধ্যে যে তাদের কোন্দল বা আন্তকোন্দল বা তাদের নিজস্ব যে গোষ্ঠীগত যে সমস্যা এগুলো আসলে আপনার নিয়ন্ত্রণ করাটা কিছুটা কিন্তু দূর হওয়া, কিন্তু আপনি দেখবেন যে এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে এখন যেহেতু আরো আপনার তদারকিটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ভিতরকার যে ব্যবস্থাপনা যেগুলোকে আরো শক্তিশালী করা হয়েছে এখন কিন্তু এগুলো আবার কমে এসছে।
আচ্ছা, আমি আলোচনার মাঝখানে একবার বলেছিলাম আমার অভিজ্ঞতার কথা, যে আমি শিকাগো রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে তাদের গল্প শুনতে যেয়ে জেনেছি যে মিয়ানমার থেকে, মানে 2015 সালের কথা আসিফ মনির বললেন যে তখন মোটামুটি পাচারের কথা সবচেয়ে বেশি আগে এসেছে, কিন্তু তারও কয়েক বছর আগের থেকে, অন্তত দশক আগের থেকে পাচার শুরু হয়েছে, যে যাদের গল্প আমি বললাম তারাই আমাকে বলেছে। তো তার মধ্যে যখন 2017 সালে একেবারে বিপুল পরিমাণে রোহিঙ্গা বাংলাদেশে চলে আসলো, তো সেই এক মিলিয়ন দশ বা এগারো লাখ রোহিঙ্গাদের মধ্যে সাধারণ মানুষ তো বেশিরভাগই, কিন্তু অসাধারণ মানুষ মানে সন্ত্রাসী রোহিঙ্গাও তার ভিতরে নিশ্চয়ই দু একজন ছিল, পাচারকারী রোহিঙ্গাও দু একজন নিশ্চয় ছিল, সর্দার রোহিঙ্গাও দু একজন ছিল, যারা এখন ক্যাম্পে বসবাস করছে এবং তারা ওই সব মানে তাদের মতো চক্রকে সংগঠিত করছে, যারা হয়তো আপনাদের সামনে আসছে না বা আপনারা হয়তো বলতে পারছেন না তাদের কথা, এরকম কিছু কি না? আসিফ মনির এবং আরিফ রহমান দুজনের কাছে আমি প্রশ্ন করছি।
আমি একটুখানি এখানে যোগ করি যে একদম ঠিক বলেছেন, সেটি হতেই পারে, এবং আরেকটি যেটা আপনি বলছিলেন যে মানে গোয়েন্দা সংস্থাদের যে তৎপরতা আমরা জানি ওখানে আছে, এটি কিন্তু আরো আগে থেকেই ছিল, এবং আমরা এরকম মাঝে মাঝে শুনছি যে বিশেষ করে যে ছোট একটি সশস্ত্র সংগঠন, সাম্প্রতিককালে আমরা আরসার নাম শুনেছি, কিন্তু এর আগে আরএসও নামে আরেকটি সংগঠন ছিল, এদের প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় এসেছে এর আগে আছে, এবং সবসময় যে তারা মানে আমাদের নজরদারিতে ছিল না তা না, আবার নজরদারি যে থাকলেও তাদেরকে, তারা যেহেতু বাংলাদেশের নাগরিক তা নজরদারিতেই রাখা হয়েছে, তাদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বা কোন রকম গোয়েন্দা তৎপরতা বা তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া বা কোনো রকম প্রশ্ন করা এরকম জায়গায় যাওয়া হয়নি, এটা কিন্তু আগে থেকেই। আমাদের মনে থাকবে যে কয়েক বছর আগে একটি ক্যাম্পে অস্ত্র লুট হয়েছিল আনসারদের কাছ থেকে, এবং সেখানেও শোনা গেছে যে এই সশস্ত্র বাহিনী যারা কেউ না কেউ তাদের সদস্যরা মিয়ানমারে কোনো না কোনো রকম অপারেশনের সঙ্গে যুক্ত থাকে, সেখানে সরকারি বাহিনীর বিরুদ্ধে তাদের কেউ কেউ এখানে আনাগোনা আছে। একটি হতেই পারে যে তারা এত মানুষ যখন মানুষের ধন এসছে তাদের সাথে কিছু কিছু এলিমেন্ট এসেছে যেটা আসলে সমাজের জন্য ক্ষতিকর, কিন্তু এই গত দু বছরের মধ্যে আনাগোনা করছে এরকম কথাও কিন্তু শোনা যাচ্ছে, যারা ক্যাম্প কাজ করেন তাদের কাছ থেকে আমি আগে ধরে শুনেছেন, আমিও এরকম শুনেছি যে বিশেষ করে সন্ধ্যায় তো সেটা একেবারেই বোঝা মুশকিল, কিন্তু দিনের বেলায় অনেক সময় এমন কেউ করেছেন যারা সরাসরি সেখানে অবস্থান করেন সবসময় তেমন না, আবার যারা ত্রাণ কাজের সাথে যুক্ত আছেন তেমনও না, বহিরাগত মনে হচ্ছে তাদেরকে আবার সরাসরি প্রশ্নও করা যাচ্ছে না, এরকম লোকজন থেকে বিভিন্ন সময় এসেছে, আর এই মানে তাদের মধ্যে থেকে কোনো না কোনো ভাবে তারা তৎপরতা থাকতেই পারে তাদের। আমি আবারও বলবো যে এদের কোনো না কোনো যোগসাজোষ বাংলাদেশে যে অপরাধ চক্র আছে তাদের সাথে রয়েছে, সেই যোগসূত্র ছাড়া তারা শুধুমাত্র একক নিয়ন্ত্রণে এই পাচার কার্য সম্পাদন করতে পারার কথা না। আর আরেকটি যে প্রশ্ন আমি একটু উত্তর দিতে চাই, যেটা আপনাদের সেটা করেছিলাম আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটি হলো যে এই সংখ্যার ব্যাপারটি, যে সংখ্যার কতজন রোহিঙ্গা আছেন সেটির তথ্য ক্যাম্পে আছে কিনা, বিশেষ করে ক্যাম্পে যারা কাজ করেন বিশেষ করে আন্তর্জাতিক যে সংস্থাগুলো জাতিসংঘের সংস্থাগুলো তাদের অবশ্যই তো সেটা তালিকা রয়েছে, এবং বিশেষ করে 2017 থেকে আমাদের পাসপোর্ট অধিদপ্তরও কিন্তু একটি প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল যেখানে তাদের বায়োমেট্রিক ডাটা রাখা হয়েছে, পাশাপাশি যখন এই দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে মিয়ানমারের সাথে তখন মিয়ানমারও কিন্তু বলেছে যে আমরা একেবারে পূর্ণাঙ্গ কিছু তথ্য চাই, কি কবে এসেছে তাদের পূর্বজন কি তথ্য আছে, সেগুলোর আরেকটি প্রক্রিয়া শুরু হয়েছে। আবার 2015 সালে আরেকটি প্রক্রিয়া ছিল, সেটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে, তো সেইটির কারণে বিভিন্ন ভাবে তথ্যগুলো থাকছে, তবে এটা তো আসলে স্ট্যাটিক না, এক মাসে যে তথ্য আছে দেখা যায় পরবর্তী মাসেই সে তথ্য পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা যেটুকু জানি সেটা আরিফ ভাই হয়তো খবর জানেন যে জাতিসংঘের উদ্যোগে একটা উদ্যোগ রয়েছে সরকারি উদ্যোগের সাথে সহায়তা মিলে যে একটা পুনর্জরিপের প্রক্রিয়া চলছে, এবং সেটি হয়তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা তথ্য পাওয়া যাবে যে বর্তমানে কতজন আছে। তো এই যে আমরা 11 লাখ বলছি, দেখা যাবে যে এইটার যে সংখ্যা এই বছরের শুরুতে ছিল 2019-এর শুরুতে এখন তার নেই, এবং ধারণা করা হচ্ছে যে তাতে কিছু কমে যেতে পারে, এই কমার মধ্যে থাকতে পারে যারা পাচারকৃত হয়েছেন, হতে পারে যারা বাংলাদেশের অভ্যন্তরে কোনো জায়গায় চলে গিয়েছেন অন্যত্র কক্সবাজারে নেই, অথবা যারা কোনো না কোনো ভাবে হয়তো অন্য দেশে চলে গেছেন, সেটা শুধুমাত্র সমুদ্র পথে না অন্য কোনো পথে হতে পারে, আবার কিছু জনসংখ্যা বৃদ্ধিও হয়েছে যারা সেখানে ক্যাম্পে জন্ম হয়েছে, কিন্তু সব মিলিয়ে সামগ্রিক ভাবে হয়তো সংখ্যাটা কিছুটা তারতম্য হবে, তবে ওই তথ্যটি কিন্তু পাওয়া সবসময় সম্ভব না যে ঠিক কতজন পাচার হলেন, একটি নির্দিষ্ট সময় কতজন আছেন সেটা
অনেক ধন্যবাদ। আরিফ রহমান কিছু যোগ করবেন? এই
না, আমার দিক থেকে শুধু যেটা বলা যে আসলে এই টোটাল আমাদের রোহিঙ্গা সমস্যা এটা কিন্তু একটা বহুমাত্রিক সমস্যা। এটাকে আসলে আপনার এখানে এটার শুধু কেবল মানব পাচার না, এটার সাথে আসলে অনেকগুলো বিষয় জড়িত। এবং আমরা দেখছি যে সরকার এই পুরো সমস্যাটিকে অত্যন্ত আন্তরিকতার সাথে সুন্দরভাবে একটা সমন্বয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করছে। সেখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো, আবার স্থানীয় প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সুন্দরভাবে সরকারি নীতিমালার আলোকে কিন্তু কাজগুলো করছে। তারপরও বিশেষ করে পাচারের বিষয়টি এখন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এটা আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছেন যে সম্প্রতি মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বলেছেন যে আগামী মার্চে যে রিভিউ হবে সেখানে যদি দেখা যায় যে না পাচারের সংখ্যাটা আরো বেড়ে যাচ্ছে এবং এটা নিয়ন্ত্রণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের র্যাঙ্কিং একটা পরিবর্তন আসবে। তো সেক্ষেত্রে আমি যে আমার দিকে বলা যে সরকার এখনো যে সময়টা আছে সবাই মিলে সমন্বিত ভাবে যদি আমরা সক্রিয় থাকি এবং আমরা যদি সুন্দরভাবে যদি এটাকে যদি মানব পাচারের বিষয়টিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই র্যাঙ্কিং এ আমরা একটা ভালো অবস্থান থাকবো। সুতরাং সেক্ষেত্রে সরকারকে সকল পক্ষই সহযোগিতা করবে বা করা উচিত এবং সমন্বিত ভাবে এটাকে আসলে আপনার মোকাবেলা করতে হবে। আমার দিক থেকে এটাই বলা।
আমাদের একজন শ্রোতা আছেন, দেখি কি প্রশ্ন করতে চান। হ্যালো,
হ্যালো,
জি
আমি দিদার ইকবাল বলছি সন্দীপ চট্টগ্রাম থেকে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে মানব পাচার বিশেষ করে রোহিঙ্গাদের নিয়ে, তো এখানে আমার আজকের অতিথিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা যে বিষয়টা এখন ভয়েস অফ আমেরিকার মাধ্যমে জানলাম যে মানব পাচার যেভাবে বেড়ে যাচ্ছে সেখানে ইউএসআইডি হয়তো আমাদের এখানে বিষয়টা গুরুত্বের সাথে দেখবে এবং আমাদের র্যাঙ্কিং এ সমস্যা হতে পারে। তো আমি এখানে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বাংলাদেশে যেভাবে রোহিঙ্গাদের পাচার হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, এখানে আমাদের বাংলাদেশের কিছু অসাধু চক্র এটার সাথে জড়িয়ে আছে বলে আমার বিশ্বাস যে তারা এই তাদের সহযোগিতায় বাংলাদেশের কিছু চক্রের সহযোগিতায় হয়তো তাদেরকে সহযোগিতা করা হচ্ছে বাইরে পাচারের ক্ষেত্রে। এখন অতিথিদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের সরকারের গোয়েন্দা তৎপরতা এখানে বাড়ানো প্রয়োজন বলে তারা মনে করেন কিনা, এক। দুই হচ্ছে যে বিশেষ করে আমরা যদি দেখি বিদেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টের যে বিষয়টা রয়েছে বা এনআইডি এর যে বিষয়টা রয়েছে সেখানে কি ধরনের গুরুত্ব দেওয়া উচিত। আরেকটা বিষয় যেটা সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে পাচার হচ্ছে রোহিঙ্গারা সেখানে সরকারের দায় আসলে কতটা?
জি, অনেক ধন্যবাদ। দিদারুল ইকবাল, অনেক ধন্যবাদ। এর সঙ্গে আরিফ রহমান, এক মিনিটের ভিতরে আপনি উত্তর দিতে হবে কারণ আমাদের সময় আর দু মিনিট আছে। এর সঙ্গে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আরো
সরকার অত্যন্ত তৎপর, আপনার এই যে সম্প্রতি যে মিডিয়াতে রিপোর্ট গুলো এসছে যে এই যে ধরেন আপনার যারা এই যে পাসপোর্ট জালিয়াতি করার কাজে যারা জড়িত আছে তাদেরকে ধরা হচ্ছে এবং গোয়েন্দা তৎপরতা কিন্তু বাড়ানো হয়েছে এবং সেখানে নিয়মিত সেখানে সমন্বয়ের একটা আপনার ইয়ে হচ্ছে যাতে করে প্রত্যেকটা পক্ষ যাতে তারা যাতে সচেষ্ট থাকে এবং তৎপর থাকে যাতে করে আর কোনোভাবে যাতে পাচার যাতে আপনার সংখ্যা যাতে না বাড়ায়।
আরিফ রহমান,
শিকার হয়েছে তারা তাদেরকে যাতে সহায়তা করা হয়।
আচ্ছা, এর সঙ্গে একটা প্রশ্ন হচ্ছে যে একজন রোহিঙ্গাদের মধ্যে থেকে শোনা যাচ্ছে যে খুব বড় মাপের নেতা একজন বলা হচ্ছে ডাকাত, তাকে ধরারও চেষ্টা চলছে, আপনি কি এ ব্যাপারে কিছু জানেন নাকি?
না, এটা আমরা ধরেন এটা আমরা মিডিয়া বা বিভিন্ন আমরা রিপোর্টে আমরা দেখছি। তো আসলে এই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুবই তৎপর আছে তাকে আপনার ধরার জন্য।
জি, মনির ভাই শেষ মন্তব্য কি করবেন?
জি, আমি সংক্ষেপে যোগ করি যে আমি আবারও বলবো যে এক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হোক বা আমাদের সরকারের তৎপরতার পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক তৎপরতা তার একটু বাড়াতে হবে এই পাচার রোধের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে মানে যৌথভাবে কাজ না করলে আসলে খুব একটা আগানো যাবে না।
আর আরেকটি প্রশ্ন আমি যোগ করি, সেটা হলো ইউএসএড এর যে হুমকিটা এসছে, আপনি কি মনে করেন অন্য কোনো এনজিও এই বিষয় বা অন্য কোনো বিষয় নিয়ে এরকম সাহায্য দেওয়ার ক্ষেত্রে আপত্তি তুলতে পারে বা সম্ভাবনা আছে যে অবস্থা চলছে এখন এর প্রেক্ষিতে?
হ্যাঁ, সেই সম্ভাবনা তো থাকেই, সেটা থাকবে কিছুটা, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে আমার মনে হয় যে যেসব দেশে রোহিঙ্গারা হয়তো গেছেন বা যেতে চাইতে পারেন বিভিন্ন কারণে, আমি একটু আগে বলছিলাম আপনাদের একজন দর্শক যে এই যে আপনারা বলছিলেন যে মালয়েশিয়া যাচ্ছে বা নারীদের ক্ষেত্রে এদের একটা নেটওয়ার্ক কিন্তু অনেক আগেই বিভিন্ন সময় বিভিন্ন দেশে গেছে, তো কাজে সেই সব দেশেই প্রবণতাটা বেশি হবে, কাজে ওই রাষ্ট্রগুলোর মাধ্যমে যেসব সহায়তা গুলো আসে সেগুলোর ক্ষেত্রে একটা সম্ভাবনা দেখা যেতে পারে যে তারাও কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। একটি হতে পারে যেমন অস্ট্রেলিয়া, এর আগে অস্ট্রেলিয়া কিন্তু একটা সময় শঙ্কিত ছিল যে রোহিঙ্গারা সমুদ্রপথ পাড়ি দিয়ে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার পরে কোন না কোনো ভাবে তারা অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করতে পারে। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের যে আর্থিক সহায়তা গুলো থাকে
সেগুলোর
কক্সবাজার এলাকায়
সেদিক থেকে একটা ইয়ে আসতে পারে হয়তো। জি, অনেক ধন্যবাদ জনাব আসিফ মুনির এবং আরিফ রহমান আজকের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো এখানেই শেষ করছি। হ্যালো ওয়াশিংটন, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরুদ্দিন।
জি, আজ বুধবার শুরু হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বা ইমপিচমেন্ট তদন্ত প্রক্রিয়ার প্রকাশ্য শুনানি। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ রয়েছে এ তদন্ত প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে। এটি আজ অনুষ্ঠিত হচ্ছে বেশ কয়েক সপ্তাহের রুদ্ধদ্বার, জবানবন্দি, সাক্ষাৎকার ইত্যাদি চলবার পর। এ সাক্ষাৎকার জবানবন্দি গ্রহণে বেশ কয়েকজন সাবেক কূটনীতিক ও কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জবানবন্দি নেওয়া হয় তাদের। প্রকাশ্য শুনানিতে যুক্তরাষ্ট্রের মানুষ দেখতে পাবেন ইউক্রেনে কর্মরত যুক্তরাষ্ট্রের বর্তমান শীর্ষ কূটনীতিক উইলিয়াম টেলারের সাক্ষাৎকার জবানবন্দি, শুনবেন ইউক্রেন বিষয়াবলীর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত জর্জ কেন্টের বক্তব্য। কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ বলেছেন যে টেলার এবং কেন্ট ছাড়া তৃতীয় আর এক সাক্ষী কিয়েভে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ম্যারি ইয়োভোনোভিচের বক্তব্য শুক্রবার শোনা যাবে বলে স্থির রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান আজ বুধবার হোয়াইট হাউসে যাচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে তার। সিরিয়ার উত্তরাঞ্চলবর্তী তুরস্ক ভূখণ্ডের আগ্রাসী অভিযান নিয়ে এবং একখানা রুশ অন্তরীক্ষ সুরক্ষা সিস্টেম ক্রয় বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হবে বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউস সূত্রে যে একখানা কার্যবিধি প্রকাশ করা হয় সে তাতে অপরাহ্নে একটা সংবাদ সম্মেলনেরও উল্লেখ রয়েছে। তুরস্কের রুশ নির্মিত একখানা S-400 ক্ষেপণাস্ত্র সিস্টেম ক্রয় নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য নেটোভুক্ত মিত্রপক্ষগুলোর মধ্যে আশঙ্কার উদ্রেক ঘটেছে। বলা হচ্ছে মিত্রপক্ষীয়দের প্রতিরক্ষা সিস্টেমের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় এবং যুক্তরাষ্ট্রের F-35 জঙ্গি জেট কর্মসূচির সঙ্গে এটি সাংঘর্ষিক বলে বিবেচিত। যুক্তরাষ্ট্রের তরফের পদস্থ কর্তা ব্যক্তি, যিনি কিনা এরদোয়ানের সফরের আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তার কাছ থেকে জানা গিয়েছে তুরস্কের সঙ্গে কথাবার্তার গোড়াতেই ট্রাম্প ওই ক্ষেপণাস্ত্র ক্রয়ের বিষয়টির একটা বিহিত করতে চাইবেন। ওয়াশিংটনের রুশ দূতাবাস থেকে বলা হয়েছে ইসরায়েল রাশিয়ার এক নাগরিক বিচারার্থে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করায় রাশিয়ার তরফে বাকায়দা প্রতিবাদ জ্ঞাপন করা হয়েছে। ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভোক্তা সাধারণের কাছ থেকে $20 কোটি বেশি পরিমাণ অর্থ হাতিয়ে নেয় বলে সন্দেহ করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আজ বুধবার যে ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে গাজা ভূখণ্ডের সর্বসাম্প্রতিক সংঘাত সংঘর্ষ ইসরায়েল বাড়তে দিতে চায় না, প্রত্যেকটি হামলারই জবাব দেবে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা জানাচ্ছেন মঙ্গলবার থেকে এই যে সংঘাত শুরু হয় তাতে এ অবধি কম হলেও 18 সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ বুধবার এক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে 12 ব্যক্তির মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের সূত্রে বলা হয় অপর কয়েকজন ওই বিস্ফোরণে জখম হয়েছেন। ওই বিস্ফোরণ ঘটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সদর কার্যালয়ের কাছাকাছি। আজ বুধবার বাগদাদের ভেতরে এবং নগরীর দক্ষিণ প্রান্তস্থিত এলাকাসমূহে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বেশ কয়েক সপ্তাহের উপর্যুপরি প্রতিবাদ বিক্ষোভের মুখে সরকার এখন বেশ চাপের মুখে রয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জাস্টিন থুয়েটস এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল ইসলাম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.